বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو وَاللَّهُ عَزِيزٌ ذُنْتِقَامٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 3 মার্চ, 18 ফাল্গুন এবং ফার্সি 12 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। তেহরানস্থ আজারবাইজান দূতাবাসে হামলার ঘটনায় ইরানকে সহযোগিতা করতে বাকুর আগ্রহ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বিশ্ব শ্রবণ দিবসে শ্রবণজনিত সমস্যা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবন। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শত্রুরা ইরানের অর্থনৈতিক উন্নতি থামিয়ে দিতে পারবে না, $270 কোটি গ্যাস প্রকল্পের উদ্বোধনকালে প্রেসিডেন্ট রাইসি। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে ইরান মোটেও দ্বিধা করবে না, জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূতের ঘোষণা। বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে, বাহউদ্দিন নাসিমের মন্তব্য। মঈন খান বললেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 10% ভোটও পাবে না। এবং হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে কর্ণাটকের শিক্ষামন্ত্রীর ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, শত্রুরা তার দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রগতি থামিয়ে দিতে পারবে না, তারা ইরানের উৎপাদনকেও আটকে রাখতে পারবে না। পারস্য উপসাগরে অবস্থিত সাউথ পার্স গ্যাস ফিল্ডের ফেজ 14 উদ্বোধনের সময় গতকাল তিনি একথা বলেছেন। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের বিশেষজ্ঞরা নিরলস পরিশ্রমের মাধ্যমে এই প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন। প্রকল্পে বেশিরভাগই দেশীয় সক্ষমতা ব্যবহার করা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, 1979 সালে ইসলামী বিপ্লব বিজয়ের পর শত্রুরা নানামুখী ষড়যন্ত্র এবং বিদ্রোহ ছড়িয়ে দিয়ে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে। এর পাশাপাশি তারা নিষ্ঠুর প্রকৃতির নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। সাউথ পার্স গ্যাস ফিল্ডের ফেজ 14 প্রকল্পটি থেকে প্রতিদিন 5 কোটি ঘনমিটার সুইট গ্যাস, 400 টন সালফার এবং 75,000 ব্যারেল কনডেনসেন্ট গ্যাস উত্তোলন করা যাবে। এদিকে ইরানের কয়েকটি শহরের মেয়েদের স্কুলে যে রহস্যজনক বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে তা শত্রুদের ইরান বিরোধী হাইব্রিড যুদ্ধের অংশ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। গত নভেম্বর মাসে সর্বপ্রথম পবিত্র কোম শহরে প্রায় 50 জন
ছাত্রী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। একই ধরনের ঘটনা ঘটেছে কোম, তেহরান, কেরমানশাহ এবং আর্দাবিল শহরের কয়েকটি স্কুলে। প্রতিটি ঘটনায় অনেক স্কুল ছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে প্রেসিডেন্ট রাইসি আজ বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে শত্রুরা ইরানের রাস্তায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নামিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, যার মধ্য দিয়ে তারা মূলত রাস্তায় রাস্তায় সংঘাত, সংঘর্ষ এবং অভিভাবকদের মাঝে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে, যা দিয়ে শত্রুরা গোলযোগ সৃষ্টি করতে পারে। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোন রকমের ভুল পদক্ষেপ নেয় এবং কোন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে একটুও দ্বিধা করবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেড্রো কমিসারিও অফসনো এবং সাধারণ পরিষদের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি রাষ্ট্রদূত। ইসরায়েল ইরানের বেসামরিক গুরুত্বপূর্ণ ভবন প্রতিষ্ঠান এবং শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে গত 21 ফেব্রুয়ারি লেখা ওই চিঠিতে ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েল যে হুমকি দিচ্ছে তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। ইরানের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরানের বেসামরিক ও সামরিক স্পর্শকাতর স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালালে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর তার মারাত্মক প্রভাব পড়বে। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানান ইরানি রাষ্ট্রদূত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম বিএনপিকে সতর্ক করে বলেছেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। বিএনপি একটি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেছেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে, তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। আজ শুক্রবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে তিনি এসব কথা বলেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি তাকে সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করে। বাহাউদ্দিন নাসিম বলেন, যে যার রাজনীতি করবে এটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। তবে সময় বলে দেবে জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে কাজ করবে। বিএনপিকে সতর্ক করে বাহাউদ্দিন নাসিম বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। বিএনপি নৈরাজ্য অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় এমন অভিযোগ করে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে একটা বিপর্যয়কর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে উল্লেখ করে বাহাউদ্দিন নাসিম বলেন, নির্বাচনে গিয়ে সরকার পরিচালনার সুযোগ থাকে, কিন্তু নির্বাচনের না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার সঠিক সমুচিত জবাব দেবে দেশের জনগণ। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 10% ভোট পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আওয়ামী সরকার বলছে তারা দেশের অনেক উন্নয়ন করেছে, জনগণ তাদের ভালোবাসে, তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন কেন দিচ্ছে না? কারণ আওয়ামী সরকার জানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আগামী সংসদ নির্বাচনে তারা 10% ভোটও পাবে না। আজ জাতীয় প্রেস ক্লাবে অন্তরে মম শহীদ জিয়া আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের আজ মাথা খারাপ হয়ে গেছে। একজন বলে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, আরেকজন বলেন রাজনীতি করতে পারবেন না, কারণ তারা উপলব্ধি করেছে যে দেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। সরকার দেখুক আমরা যে 10টি বিভাগীয় সম্মেলন করেছি তাতে লাখ লাখ মানুষ এসেছে। তারা সবাই বিএনপি নয়, তারা খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা দেখিয়ে দিয়েছে তারা আর এই সরকার চায় না। তাদের অভিপ্রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের সসম্মানে চলে যাওয়া উচিত বলে আব্দুল মঈন খান মন্তব্য করেন। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছেন, হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে কর্ণাটকের প্রাক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীদের হিজাব পরে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য দ্রুত তালিকাভুক্ত করার একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছেন, হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি আজ শুক্রবার ওই মন্তব্য করেন। আগামী 9 মার্চ থেকে রাজ্যে দ্বিতীয় পিইউসি পরীক্ষা শুরু হতে চলেছে। অন্যদিকে আজ সুপ্রিম কোর্ট কর্ণাটকের প্রাক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য দ্রুত তালিকাভুক্ত করার একটি আবেদন খারিজ করে দিয়েছে। একজন নারী আইনজীবী ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সমন্বিত বেঞ্চে বিষয়টি উল্লেখ করে আইনজীবী বলেন, 5 দিন পর পরীক্ষা, তাই আবেদন তালিকাভুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, হোলির ছুটির পরে এই বিষয়ে নতুন করে বেঞ্চ গঠন করা হবে। শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত আইনজীবী সাদান ফারাসাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের উদ্দেশ্যে বলেন, তাদেরকে আগামী 9 মার্চ থেকে সরকারি কলেজে পরীক্ষায় বসতে হবে। শীর্ষ আদালত আইনজীবীকে জিজ্ঞাসা করেন, কেন তাদেরকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হচ্ছে? ওই আইনজীবী বলেন, হিজাব পরার কারণে। আবেদনকারী পক্ষের আইনজীবী বলেন, কর্ণাটক সরকার পরীক্ষার দিন স্থির করেছেন, পরীক্ষার হলের ভিতর হিজাব পরে ঢোকা যাবে না বলে জানানো হয়েছে, সেজন্য আবেদনটি দ্রুত শুনানির আর্জি জানাচ্ছি। আবেদনকারী পক্ষে দাবি, হিজাব পরা নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু ছাত্রী সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে চলে গেছেন, কিন্তু পরীক্ষা দিতে তাদের সরকারি স্কুলে যেতে হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বলেছেন, ইউরোপের জন্য নতুন সামরিক জোটের প্রয়োজন রয়েছে যেখানে আমেরিকার কোনো প্রভাব থাকবে না। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী সরাসরি বলেন, আমেরিকা ইউরোপকে একটি যুদ্ধের ভেতর ঠেলে দিচ্ছে যাতে জেতা সম্ভব হবে না এবং যেখানে বিশ্বযুদ্ধের ঝুঁকি রয়েছে। এই অবস্থায় সমাধান হচ্ছে আমেরিকা মুক্ত ইউরোপীয় ন্যাটো জোট গঠন করা। তিনি আরও বলেন, আমেরিকার প্রভাবকে আরও বিস্তৃত করার আকাঙ্ক্ষার কারণেই রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে বর্তমান উত্তেজনা সৃষ্টি হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ন্যাটো জোটকে পূর্ব ইউক্রেন এবং জর্জিয়ায় বিস্তৃত করার পরিকল্পনা থেকেই মস্কো উদ্বিগ্ন। রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে ভিক্টর আরবান রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করেন এবং সে আলোচনায় মস্কোর এমন উদ্বেগের কথা উঠে আসে। ব্রিটেনের সঙ্গে সই হওয়া বিতর্কিত মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপ সংক্রান্ত সহযোগিতা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টিনা। বিষয়টি নিয়ে নতুন করে আবার আলোচনার জন্য আর্জেন্টিনা ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন, তবে চুক্তি থেকে সরে যাওয়ার জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে লন্ডন। গতকাল আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটেনের সঙ্গে এই দ্বীপ সংক্রান্ত যে চুক্তি রয়েছে তা পুনর্মূল্যায়ন করবে এবং এ সংক্রান্ত আলোচনা শুরু করতে চায় তারা। ব্রিটেনে ফকল্যান্ড দ্বীপ হিসেবে পরিচিত এটি, অন্যদিকে আর্জেন্টিনায় এটি মালভিনাস দ্বীপ হিসেবে পরিচিত। 1982 সালে দুই দেশের মধ্যে এই দ্বীপ নিয়ে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে অবশ্য আর্জেন্টিনা হেরে যায়। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন। আমেরিকায় শতকরা 70% ভোটার বিশ্বাস করেন, প্রেসিডেন্ট বাইডেন এতটাই বৃদ্ধ হয়ে গেছেন যে তিনি আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সেক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। ইয়াহু নিউজ এবং ইউগভের যৌথ এক জরিপ ফলাফলে এই তথ্য উঠে এসেছে। জো বাইডেনের বয়স বর্তমানে 81 বছর। জরিপ ফলাফলে দেখা যায় প্রতি 10 জন নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় 7 জন বলছেন প্রেসিডেন্ট বাইডেন অনেক বৃদ্ধ হয়ে গেছেন এবং তারা নির্বাচন করা উচিত হবে না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে সম্প্রতি গোলাগুলির ঘটনার পর হঠাৎ করেই বাকু কর্তৃপক্ষ তেহরানে তাদের দূতাবাসে হামলার ঘটনা তদন্তে ইরানকে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছে, যদিও তারা প্রথম দিকে এ ব্যাপারে অনীহা দেখিয়ে আসছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে সম্প্রতি গোলাগুলির ঘটনার পর ইরান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে সহযোগিতার কথা জানিয়েছিল। প্রথম দিকে সন্দেহজনক কারণে আজারবাইজানের কর্মকর্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্তে ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীকে কোনো রকম সহযোগিতা করতে অনীহা দেখে আসছিল। কিন্তু হঠাৎ করেই বাকু কর্তৃপক্ষ তেহরানে তাদের দূতাবাসে হামলার ঘটনা তদন্তে সহযোগিতা করতে সম্মতি জানিয়েছে। আজারবাইজানের বিচার বিভাগে সরকার পক্ষের প্রধান কৌশলী কামরান আলিয়েভ ওই ঘটনার তদন্তে গত 1 মাস ধরে তাদের অনীহা বা অসহযোগিতার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, প্রয়োজনে তেহরানে আজারবাইজানের দূতাবাসে হামলার ঘটনা তদন্তের জন্য বাকু সরকারের বিচার বিভাগ ও নিরাপত্তা বিভাগের বিশেষ তদন্ত টিম তেহরান সফরে যাবে। পর্যবেক্ষকরা বলছেন, আজারবাইজানের বিচার বিভাগে সরকার পক্ষের প্রধান কৌশলী তেহরানে তাদের দূতাবাসে হামলার ঘটনা তদন্তে ইরানের বিচার বিভাগকে যদিও সহযোগিতা করতে সম্মতির কথা জানিয়েছেন, কিন্তু দেশটির কর্মকর্তাদের উদ্দেশ্যমূলক ও অপ্রত্যাশিত কথাবার্তা পরিস্থিতিকে ঘোলাটে করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। দেশটির একজন পদস্থ কর্মকর্তা তার বক্তব্যে এই হামলার পেছনে ইরানকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। পর্যবেক্ষকরা বলছেন, আজারবাইজানের কর্মকর্তারা এমন সময় তেহরানের বিরুদ্ধে অভিযোগের সুরে কথা বলছেন যখন এলহাম আলিয়েভ সরকার দূতাবাসে হামলার ঘটনায় তাদের সন্দেহ বা দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন তো করেনি, বরং এটিকে তারা আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা করে আসছে যাতে ইরানের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা যায়। কিন্তু দুঃখজনকভাবে এরপরও আজারবাইজানের এলহাম আলিয়েভ সরকার তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত রেখেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে টেনে নিয়ে ইরানকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। কিন্তু আজারবাইজান দূতাবাসের পক্ষ থেকে হামলার ছবি ও ভিডিও প্রকাশিত হওয়ার পর ইরানের ব্যাপারে ওই দেশটির এক শ্রেণীর কর্মকর্তার নির্লজ্জ আচরণের বিষয়টি সবার সামনে প্রকাশ হয়ে পড়ে। এমনকি খোদ এলহাম আলিয়েভ সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তারাও বিস্মিত হন। এরপরই তারা ইরানের ব্যাপারে সন্দেহ থেকে সরে আসতে বাধ্য হন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব শ্রবণ দিবস পালিত হয়েছে। তবে বাংলাদেশের প্রায় 9% মানুষ শব্দের উচ্চ মাত্রার কারণে শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। এর নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
রাজধানী ঢাকার ব্যস্ততম প্রায় সব এলাকার শব্দ দূষণের অবস্থা ঠিক এরকমই। খানিক সময় থাকার পরে নিরিবিলি কোনো পরিবেশে গেলে তখনও কানে বাজতে থাকে এসব হর্নের শব্দ তরঙ্গ। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 উল্লেখিত আদর্শমান অতিক্রম করেছে প্রায় সব জায়গাতেই। নগরের বিভিন্ন স্থানে সাধারণভাবে শব্দের গ্রহণযোগ্য মান মাত্রা পরীক্ষা করে দেখা যায় প্রায় 1.3 থেকে 2 গুণ বেশি শব্দ হচ্ছে ঢাকায়। অতিরিক্ত শব্দে কানের ভেতরের বিশেষ এক ধরনের কোষ ধ্বংস হয়ে যায়, এতে স্থায়ীভাবে শ্রবণের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকায় শব্দের যে মাত্রা তাতে অধিকাংশ মানুষ দীর্ঘদিন রাজধানীতে বসবাস করলে ধীরে ধীরে কানে কম শুনতে পারেন বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আজ 3রা মার্চ পালিত হল বিশ্ব শ্রবণ দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে 2007 সালের এই দিন প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সম্প্রতি এক গবেষণায় দেখা যায় ঢাকা শহরে আশঙ্কাজনকভাবে শব্দ দূষণ পরিলক্ষিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সেখানকার তথ্য বলছে ঢাকার মধ্যে শব্দ দূষণ সবচেয়ে বেশি নিউ মার্কেট মোড়, নয়াপল্টন মোড় এবং প্রেস ক্লাব মোড়ে। এ বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন পপার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, আইন সঠিকই আছে কিন্তু
আইনের বাস্তবায়ন, এই আইনের বাস্তবায়নটা করার জন্য তারা যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগটা কিন্তু ফেল করতেছে। আমরা মনে করি পরিবেশ অধিদপ্তরের উচিত যে অন্য সমস্ত সংস্থার সাথে সমন্বয় করে তাদের একটা ওয়ার্ক প্ল্যান করার দরকার।
নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মানস রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশে 9.6% মানুষ কোনো না কোনো ভাবে বধিরতায় ভুগছেন।
এই কানের মধ্যে একটা মেকানিজম আছে, ওইটা 90 ডেসিবেলের উপরে গেলে একটা রিফ্লেক্স আছে, ওইটা ডাম্পিং করে ওই শব্দ দূষণটাকে বন্ধ করে। এটার একটা সময় আছে 10 মিলিসেকেন্ড, এর আগেই যদি বিকট কোনো শব্দ হয় ওই কানের প্রোটেক্টর আগে কানে চলে যায়। আমরা জেনারেলি ওই যে হিয়ারিং এইডটা 120 ডেসিবেলে শুনি, অবশ্যই যদি 8 ডেসিবেলে সে দৈনিক 8 ঘন্টা করে 8 বছর শোনে, এর মধ্যে 50% হিয়ারিং লস হয়ে যাবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। গত আসরে আমরা দায়িত্বশীলতা ও কর্তব্য পরায়ণতা নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা শিশুদের মধ্যে দায়িত্বশীলতা গড়ার উপায় নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সুশৃঙ্খল ও উন্নত করতে প্রত্যেক মানুষেরই দায়িত্বশীল হওয়া জরুরি। শিশুকাল থেকে দায়িত্বশীলতা অনুশীলন করলে বড় হয়েও এই অনুভূতি জাগ্রত থাকে। অনেক অভিভাবক অতি আদরের কারণে শিশুদেরকে কোনো দায়িত্ব দিতে চান না, এর ফলে নিজেদের সন্তানেরই ক্ষতি হয়, ভবিষ্যৎ জীবনে সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকি থেকে যায়। বাবা মায়ের উচিত শিশু সন্তানদেরকেও কিছু দায়িত্ব পালনে উৎসাহিত করা, এর ফলে নিজে নিজে কিছু করার যোগ্যতা গড়ে ওঠে। শিশুদেরকে দায়িত্ব না দিলে তারা ক্রমান্বয়ে অলস হতে শুরু করে, এর ফলে একসময় তাদের সব কাজে অন্যের সহযোগিতার প্রয়োজন হয় এবং তারা মনে করতে থাকে অন্যেরাই তার সব কাজ করে দেবে, তার কোনো দায়িত্ব পালন করতে হবে না। এ কারণে শিশুদেরকেও তাদের বয়স অনুযায়ী ছোটখাটো দায়িত্ব দিতে হবে। শিশুদেরকে কিছু দায়িত্ব পালনের সুযোগ না দিলে তাদের মধ্যে বিনা পরিশ্রমে সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই বাড়তে থাকবে।
বিনা পরিশ্রমে কিছু অর্জনের মনোভাব কখনোই কারো জন্য সাফল্য বয়ে আনে না। বাবা মা বা অভিভাবকদেরকে চেষ্টা করতে হবে শিশু সন্তানদেরকে এমন কিছু দায়িত্ব দেওয়ার যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও ভূমিকা রাখে। যেমন 3-5 বছর বয়সী শিশুরা নিজেরাই কিছু ক্ষেত্রে বাছাইয়ে যোগ্যতা অর্জন করে ফেলে। তারা কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য কি ধরনের পোশাক পরবে সে বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, তবে এক্ষেত্রে বাবা মায়ের নজরদারি অবশ্যই থাকতে হবে। খাবারের বিষয়েও তারা সিদ্ধান্ত নিতে পারে, কি ধরনের খাবার সে খাবে সে বিষয়ে এই বয়সী শিশুরা সিদ্ধান্ত নিতে পারে। তাদেরকে খাবার নির্বাচনের সুযোগ দিতে পারেন এই বয়সেও। অবশ্য শিশুর জন্য ক্ষতিকর হলে সেই খাবার খাওয়া থেকে তাকে বিরত রাখতে হবে।
পাঁচ বছর বয়সী শিশুরা তাদের খেলা শেষে খেলনাগুলো গুছিয়ে রাখতে পারে, কাজেই 5 বছর বয়সী শিশুদেরকে আপনি তাদের খেলনাগুলো গুছিয়ে রাখার দায়িত্ব দিতে পারেন। দায়িত্ব দেওয়ার পাশাপাশি তাদেরকে এই দায়িত্ব পালনে উৎসাহ দিতে হবে। শুধু খেলনা গুছিয়ে রাখা নয়, খেলতে গিয়ে খেলার স্থানে যদি কোনো ময়লা লাগিয়ে ফেলে তাহলে তা ধোয়ার দায়িত্ব পালন করতে পারে এই বয়সী শিশুরা। তবে তাদেরকে অবশ্যই ধোয়ার কৌশল শিখিয়ে দিতে হবে, শিখিয়ে দিলে সে নিজেই তা পারবে। শিশুরা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন তারা আরও বেশি দায়িত্ব নিতে সক্ষম হয়। 7-8 বছরের শিশুরা ঘরের কাজেও সহযোগিতা করতে পারে। রাতের খাবারের পর টেবিলটা গুছিয়ে রাখার মতো সহজ কাজগুলো তাদেরকে দেয়া যেতে পারে। এই বয়সে শিশুদের হাতে কিছু টাকা দিয়ে সেই টাকা সঠিক উপায়ে খরচ করতে বলা যেতে পারে। এর মাধ্যমে শিশুরা ক্রমেই শিখতে পারবে কোন কাজে কতটুকু অর্থ ব্যয় করা উচিত। 1 সপ্তাহের জন্য তাদেরকে কিছু টাকা দিতে পারেন, এরপর সে ওই টাকা কিভাবে খরচ করল তা পর্যবেক্ষণ করতে পারেন।
অপব্যয় করলে তাদেরকে মিত ব্যয়িতার জন্য পরামর্শ দিতে হবে এবং প্রয়োজন ছাড়া যাতে অর্থ ব্যয় না করে তা শেখাতে হবে। দ্রুত টাকা খরচ করে সে আবার যদি টাকা দাবি করে তাহলে তাকে টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং বোঝাতে হবে যে তাকে এই সপ্তাহের জন্য টাকা দেওয়া হয়েছে, কাজেই 1 সপ্তাহ শেষ হলে আবার তাকে টাকা দেওয়া হবে। বাবা মাকে মনে রাখতে হবে যে শিশুর সঙ্গে সফল একটা সম্পর্কের মধ্য দিয়ে সামনের দিকে এগোতে হবে। নিজের সুন্দর আচরণের পাশাপাশি কখনো কখনো দৃঢ়চেতা মনোভাব এই সম্পর্ককে লক্ষ্য পানে নিয়ে যেতে পারে। শিশুর মৌলিক চাহিদার বিষয়টি বোঝার পর সে অনুযায়ী কাজ করতে হবে। একই সঙ্গে বয়স অনুযায়ী শিশুর জন্য কিছু রীতিনীতি ও সীমাবদ্ধতা আরোপ করতে হবে। শিশুকে যখন সীমাবদ্ধতার কথা বলবেন তখন নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে সে সীমাবদ্ধতাগুলো ভালোভাবে বুঝতে পেরেছে কিনা।
কিশোর বয়সে অর্থাৎ 10-11 বছর পার হওয়ার পর সন্তানেরা অনেক বিষয়ে মতামত দিতে পারে। এ কারণে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামত নেওয়া জরুরি, তাদের সঙ্গে পরামর্শ করা অতি গুরুত্বপূর্ণ। এই বয়স থেকে আপনি আপনার সন্তানকে ভালো কোনো বন্ধুর সঙ্গে বাইরে খেলতে যাওয়ার সুযোগ দিতে পারেন। এই বয়সী শিশুরা বাসায় একা সময় কাটাতেও সক্ষম। অবশ্য বাসায় একা থাকা বা বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার ক্ষেত্রেও বাবা মায়ের নজরদারির প্রয়োজন রয়েছে। সন্তানেরা যখন 15 বছরে পা রাখে তখন তারা একা বাইরে যেতে পারে এবং মাসিক ভিত্তিতে টাকা নিয়ে তা ভালো উপায়ে ব্যয়ের সক্ষমতা অর্জন করে। তারা এই সময় বন্ধুদের সঙ্গে বেড়াতেও যেতে পারে। একই সঙ্গে 15 বছর বয়সী সন্তানেরা ঘরের কাজে অনেক বেশি সহযোগিতা করতে সক্ষম, তবে তাদের কাছে তাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যাশা করতে হবে এবং কঠোর মনোভাব পরিহার করতে হবে। প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
সন্তানকে দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বাবা মা তথা পরিবারের বড় সদস্যদের দায়িত্বশীল আচরণ। সন্তানকে দায়িত্বশীল হিসেবে গড়ার জন্য সন্তানের সামনে নিজেকে এক্ষেত্রে আদর্শ ও অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করুন। আপনি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সহ সব ক্ষেত্রে নিজের দায়িত্ব সুচারুভাবে পালনের চেষ্টা করুন। এর ফলে আপনার সন্তান আপনাকে দেখে দায়িত্বশীল হয়ে উঠবে। সন্তানেরা কোনো ভালো কাজ করলে এবং তাদের দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করলে তাদেরকে উৎসাহ দিন। সন্তানদের প্রতি অতি ভালোবাসা ও মমতার কারণে তাদেরকে অলস হিসেবে গড়ে তুলবেন না। এর ফলে বড় হয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা অথবা নিজের দায়িত্ব পালন করতে তারা সক্ষম হবে না। আপনি যদি এখন থেকে তাকে নিজের কাজগুলো নিজে করার এবং চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দেন, তাহলে তারা বড় হয়েও আপনার উপর নির্ভরশীল হয়ে থাকবে, নিজে থেকে তেমন কিছুই করতে পারবে না।
তো শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। আগামী আসরেও আমরা এ বিষয়ে আলোচনার চেষ্টা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 3 মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ভি ডেমের প্রতিবেদন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি, প্রথম আলো। ইত্তেফাকের খবর, বেড়েই চলছে মুরগির দাম, অস্বস্তি নিত্যপণ্যের বাজারেও। সামনে আওয়ামী লীগের কারো ভোট করার অধিকার থাকবে না বললেন খসরু। যুগান্তর এক্সক্লুসিভ, 4-5 লাখ লোক মারা যাবে, কি যে বলেন, আমরা আইন হাতে তুলে নেব না। মানব জমিন, আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের দাবি কালের কণ্ঠ। ভারতীয় হাইকমিশনার বললেন বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান থাকবে, বাংলাদেশ প্রতিদিন। নয়া দিগন্তের খবর, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতন, শনিবার ক্যাম্পাসে ফিরবেন ভুক্তভোগী ফুলপরি। কলকাতা শিরোনাম, এটা কি করে সম্ভব, এসএসসি এর গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়। সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা লিখেছে কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন, ইডির তলব সোমা চক্রবর্তীকে, কে তিনি, ঘনাচ্ছে রহস্য। গণশক্তি শিরোনাম, বিজেপি বিরোধী জোটে থাকবেন না জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপনা থেকে পুরোদস্তর রাজনৈতিক, বিরোধী দল বিএনপির মহাসচিব, কথা বলেন সোজা সাপটা। দীর্ঘদিন রাজনীতি করলেও গায়ে ময়লা লাগেনি। 75 বছর বয়সী এই রাজনীতিক হালামলে 383 দিন জেল খেটেছেন, 89টি মামলা মোকাবেলা করছেন এখন। গতকাল কথা হলো, তবে বেশ সংক্ষিপ্ত। ভবিষ্যৎ নির্বাচন নিয়ে তার দলের অবস্থান পরিষ্কার করলেন, বললেন আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু কোন সে নির্বাচন? যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সে নির্বাচনে তো আমরা যেতে পারি না। আমাদের কথা স্পষ্ট, দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির পক্ষে অসম্ভব। অতীতের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আর সংলাপের কথা বলছেন? আমি বলবো এটা একটা তামাশা। আমরা তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছিলাম, কি লাভ হয়েছে? একটা দাবিও তিনি মানেননি। তাদের নেতাদের বক্তৃতা শুনে মনে হয় বিরোধীরা সংলাপে অংশ নিলেই সংকটের সমাধান হয়ে যাবে। খালিস নিয়তে সংলাপ না হলে তা হবে অর্থহীন। তার মানে কি আপনারা সংলাপে যাচ্ছেন না? অর্থহীন এই সংলাপে যাওয়ার কি প্রয়োজন আছে বলুন? তাই সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। বলা হয়ে থাকে কিংবা আওয়ামী লীগের নেতারা বলছেন, আপনারা ক্ষমতায় গেলে 4-5 লাখ লোক মারা যাবে। মির্জা ফখরুল বললেন, কি যে বলেন, দেশটা কি মগের মূল্যক হয়ে যাবে? আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইনের বাইরে কোথাও যাব না। দৈনিক মানব জমিনের বিশেষ প্রতিবেদকের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভি ডেমের প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অব ডেমোক্রেসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ভি ডেমের এবারের প্রতিবেদনে বলা হয়েছে, উদার গণতান্ত্রিক সূচক বা লিবারেল ডেমোক্রেসি ইন্ডেক্সে 179টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 147তম। গতবারের চেয়ে স্কোর কমেছে 0.2। ভি ডেম ইনস্টিটিউটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশের আছে নির্বাচন ভিত্তিক স্বেচ্ছাতন্ত্র ইলেকটোরাল অটোক্রেসি বিভাগে। এর অর্থ হল এদেশে গণতন্ত্র অপশ্রীয়মান, আর সে জায়গায় ধীরে ধীরে স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন। বাংলাদেশের অবস্থান আগের প্রতিবেদনও এমনটাই ছিল। দেশের বাজার দর নিয়ে ইত্তেফাকের রিপোর্টে লেখা হয়েছে, বাংলাদেশের বাজারে দফায় দফায় বেড়ে চলেছে নিত্য পণ্যের দাম। আজ এক পণ্যের দাম বাড়লে কাল বাড়ছে আরেক পণ্যের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী, বেড়েছে ডাল ও ছোলার দাম এবং চিনির দাম। এক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে ডিম ও কাঁচামরিচের দাম। গত 2-3 সপ্তাহ ধরে রেকর্ড ভেঙে 230-240 টাকা কেজিতে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি, এখনও সেই একই দামে বিক্রি হচ্ছে। আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের দাবি কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন। আজ এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক অলস থেকে যাচ্ছে। সেখানে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদ্যুৎ আমদানি মোটেও যৌক্তিক নয়। তদুপরি আদানি কোম্পানির কাছ থেকে যেসব শর্তে বাংলাদেশ বিদ্যুৎ কিনতে যাচ্ছে তা খুবই প্রতিকূল। উদ্বেগের বিষয়, বর্তমানে সরকার যে বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা অনুসরণ করছে তাতে বিদ্যুৎ আমদানির পরিমাণ ভবিষ্যতে ক্রমাগতভাবে বাড়ার কথা। বাপা ও বেন আমদানিকৃত বিদ্যুতের উপর নির্ভরতা পরিহার করার দাবি জানিয়েছে। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। এসএসসির গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় চাঞ্চল্য। ও এম আর শিট মূল্যায়নকারী সংস্থার সার্ভারে প্রার্থীর প্রাপ্ত নম্বর 40 হওয়া সত্ত্বেও কমিশনের সার্ভারে 10। একই প্রার্থীর নম্বরের এহেন গরমিল দেখে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, এটা কি করে সম্ভব? এদিকে সুপ্রিম কোর্টেও বিশেষ স্বস্তি পেলেন না গ্রুপ ডির 1911 জন চাকুরি প্রার্থী। তাদের চাকুরি বাতিলে কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। তবে ওই 1911 শূন্য পদে নতুন নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ত
দৈনিক গণশক্তির একটি খবরে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে তৃণমূল কংগ্রেস থাকবে না, একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাগর দিঘির উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে পর্যুদস্ত হওয়ার পরে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আমরা কারোর সাথে থাকব না, আমরা একাই লড়ব। চলতি বছর শেষ হলেই দেশে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। ঠিক যে সময় গোটা দেশে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির বিরুদ্ধে জোটের আবহাওয়া তৈরি হচ্ছে, ঠিক তখনই জোট থেকে নিজেকে সুকৌশলে সরিয়ে রাখার বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটটা তাহলে কি হবে? তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা সাক্ষাৎকার।
আলাপন
শ্রোতা বন্ধুরে, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা আজ বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নবীন ছাত্রী ফুলপরীকে অত্যন্ত নির্মমভাবে ছাত্রলীগের কয়েকজন নেত্রী নির্যাতন করেছেন, যে বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি।
ফুলপরী তার নিজের মুখে ভয়ঙ্কর সেই 5 ঘন্টার নির্যাতনের কথা তুলে ধরে বলেছে, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। অমানবিক সেই নির্যাতনের বিষয়ে সর্বশেষ খবরে জানা গেছে, দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় সংগঠনের 5 নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
তো সেই নিষ্ঠুর বিষয়টি সম্পর্কে আলোচনা করব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা ইলিয়াস খান। জনাব ইলিয়াস খান, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ।
জনাব ইলিয়াস খান, সম্প্রতি বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে অত্যন্ত নির্মমভাবে ছাত্রলীগের কয়েকজন নেত্রী নির্যাতন করেছেন এবং এ নিয়ে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়েছে বলে তদন্ত কমিটি জানিয়েছে। ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
চরম নিন্দনীয়। তবে ভালো দিক হচ্ছে সেই ছাত্রীগুলোকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বাট আপনি লক্ষ্য করবেন, এটি যখন পত্রিকায় ছাপা হচ্ছে সেদিনই দেশে অন্য দুটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক মিছিলে নাজর অভিযোগে একজন প্রেরিত হয়েছেন এবং আরেকটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারাও ছাত্রলীগ কর্মীদের হাতে যৌন নিগ্রহ ও জীবননাশক হুমকি পেয়েছেন। এটি অত্যন্ত নিন্দনীয়। সারা দেশব্যাপী শুধু আর সবগুলো পত্রিকাও আসে না, অনেক ছাত্ররা এগুলো হাইড করতে চান বা ছাত্রীরা এগুলো প্রকাশ আনতে চান না, তারা কিন্তু বিভিন্ন ভাবে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। বলা যায় ছাত্রলীগ পুরো দেশব্যাপী একটি এক ধরনের সকল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছাত্রদের পক্ষে তাদের কথা বলা উচিত, কিন্তু তারা ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে জাহির করছে।
জি জনাব ইলিয়াস খান, তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলেও আপনি কি মনে করেন দোষীরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তির আওতায় আসবে?
এটি মনে করি না, কারণ ছাত্রলীগ বা ছাত্র সংগঠন এখন যেটি আছে সরকারি ছাত্র সংগঠন, এটি সরকারি ছাত্র সংগঠনের লিটল বাহিনী হিসেবে কাজ করছে। সুতরাং তারা যা করছে এদের এক ধরনের অনুমোদন আছে বলে আমি মনে করি, তাদের রাজনৈতিক বা মাদার সংগঠন যেটি তাদের কাছ থেকে। সুতরাং যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতাসীন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, আরেকটি লক্ষ্য করবেন এদের কি হলের সিট বাতিলে এটা শাস্তি, আরো বড় শাস্তি তো হওয়া দরকার, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না। তারা একাডেমিক পরিবেশ বিভিন্ন ধরনের নষ্ট করছে, কিন্তু সেগুলোর কোন শাস্তি হচ্ছে না। সুতরাং এটি আপনি যেটি বললেন, যে প্রশ্নটি করলেন যে আদৌ বিচার হবে কিনা, আমি আমি একদমই আশাবাদী না, কারণ অতীতেও তারা এ ধরনের নানা কর্মকাণ্ড করে পার পেয়ে গেছে এবং এটা দেশের ছাত্র সমাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
জনাব ইলিয়াস খান, শুধু কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে শুরু করে দেশের বহু বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগ এই ধরনের নির্যাতনের সাথে জড়িত বলে বিভিন্ন সময় নানা ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে আওয়ামী লীগের দায় কতটুকু?
এটি পুরোটাই আওয়ামী লীগের দায়। এই কারণে তারা যে অপরাধমূলক তৎপরতা চালাচ্ছে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখে থাকি, গণমাধ্যমের কল্যাণে, কিন্তু যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি কারো হয়েছে? হয়নি কিন্তু। এবং তারা এগুলো করছে কিন্তু তাদের মাদার সংগঠন যেটি এখন বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা আছে বলে আমি আমি মনে করি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। তারা এদের শেলটা দিচ্ছে বলে ছাত্রলীগ এগুলো করতে সুযোগ পাচ্ছে। এবং আপনি নিশ্চয়ই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা যখন ছিলাম সকল সংগঠনে কিন্তু এক ধরনের তৎপরতা ছিল, কিন্তু এখন তারা খুব মোটা দাগে বললে বলা যায় যে পুরো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাম রাজত্ব কায়েম করেছে। সেখানে হলে অন্য কোন সংগঠনের ছাত্র খুব একটা কথা বলতে পারে না বা থাকতে পারে না, এমনকি ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্র রাজনীতি তৎপরতা চালাতে পারেন। আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে ছাত্র অধিকার পরিষদ, একটি অত্যন্ত জনপ্রিয় ছাত্র সংগঠন, তাদের প্রতিষ্ঠা বার্ষিক একটি প্রোগ্রাম করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, করেছিলেন না, করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রলীগ কিন্তু সেটি করতে দেয়নি। এবং নিঃসন্দেহে আমি মনে করি এটা আওয়ামী লীগের শেল্টারে তারা করছে, এবং তারা যত অপরাধী করুক তারা পার পেয়ে যাচ্ছে।
জনাব ইলিয়াস খান, সবশেষে আপনার কাছে জানতে চাইব এ বিষয়ে, ছাত্রলীগের এ ধরনের নেতিবাচক ভূমিকার মাধ্যমে পরিষ্কার হয় যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কোনো মতেই এখন আর সঠিক পথে নেই, অনেকেই ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলে থাকেন, তো আপনার কি মনে হয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু থাকা উচিত?
আপনি প্রথম যেটি বলেছেন সঠিক পথে নেই, সেটি আপনার সঙ্গে নেই একমত পুরোপুরি, কারণ দেখবে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরেই তারা এই তৎপরতা শুরু করেছে, ব্যালট বাক্স চিন্তাই করেছিল ছাত্রলীগ, সেই যে তারা শুরু করেছে সেটি অব্যাহত রেখেছে, এখন চরম পর্যায়ে সেটি করেছে। বাট আমি মনে করি যে ছাত্র রাজনীতি বন্ধ করে হচ্ছে যে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো, বাংলাদেশের যত বড় অর্জন ছাত্র সমাজে বিশাল ভূমিকা রয়েছে, সুতরাং আমি মনে করি যে সংশোধন করা উচিত, সংশোধনের সুযোগ দেওয়া উচিত এবং সংশোধনের ব্যবস্থা নেওয়া উচিত। শুধু বর্তমান ক্ষমতাসীন দলই না, সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, তাদের সবার সে উদ্যোগ নেওয়া উচিত এবং ছাত্ররাজনীতি শুধু ছাত্রদের কল্যাণের জন্য রাজনীতি করে সেটি যাতে করতে বাধ্য হয় বা করে সেরকম ব্যবস্থা নেওয়া উচিত।
তো জনাব ইলিয়াস খান, বাংলাদেশের শিক্ষাঙ্গনে একজন নবীন ছাত্রীকে ছাত্রলীগ নেতাদের দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতনের ঘটনা নিয়ে আলাপনে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
সাক্ষাৎকারটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শত্রুরা ইরানের অর্থনৈতিক উন্নতি থামিয়ে দিতে পারবে না, $270 কোটি গ্যাস প্রকল্পের উদ্বোধনকালে প্রেসিডেন্ট রাইসি। ইসরায়েলকে দাঁত ভাঙার জবাব দিতে ইরান মোটেও দ্বিধা করবে না, জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূতের ঘোষণা। বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে, বাহউদ্দিন নাসিমের মন্তব্য। মঈন খান বললেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 10% ভোটও পাবে না। ভারতে হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে কর্ণাটকের শিক্ষামন্ত্রীর ঘোষণা। এবারে আরও একটি খবর। পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো প্রতিনিয়ত ইরান বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে ওই সময়কার শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে গ্রেফতার করেছে ইরান। পশ্চিমা এই অপপ্রচারের জবাবে আমির আবদুল্লাহিয়ান গতকাল তার টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, সংকট সৃষ্টিকারীদেরকে শুধু আটক করা হয়। মাসা আমিনি নামে এক কুর্দি তরুণী পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থতাজনিত কারণে মারা যাওয়ার পর ওই আন্দোলন শুরু হয়। পশ্চিমা সরকারগুলো এবং গণমাধ্যম সে সময় ইরান বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সুযোগ নিয়ে এই ঘটনাকে ব্যবহার করে। তারা প্রচার করতে থাকে পুলিশের নির্যাতনে মাহসা আমিনীর মৃত্যু হয়েছে। অথচ সিসিটিভির ফুটেজে দেখা যায়, একজন ইরানি নারী পুলিশ কর্মকর্তার সামনে কথোপকথনের সময় মাহসা আমিনী অনেকটা ভেঙে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ইরান সরকার বারবার এই বিষয়ের সত্য তথ্য দিয়ে ব্যাখ্যা তুলে ধরলেও একদল বিক্ষোভকারী পশ্চিমা প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ইরানের জাতীয় সম্পদ ধ্বংস করতে থাকে এবং দেশে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করে। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶